আমরা বেশ কয়েক বছর ধরেই বা সম্প্রতি কিছু ঘটনায় দেখতে পেয়েছি যে বাংলাদেশে জঙ্গিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তো জঙ্গিবাদ দমনে কি করা উচিত বলে আপনি মনে করেন?
আমাদের দেশে জঙ্গিবাদ বলতে যা বোঝায়, টেরর অ্যাক্টিভিটি কতখানি আছে, কতখানি নেই, কারা জড়িত, এগুলো নিয়ে তো এখনো দ্বন্দ্ব বা বিতর্ক রয়েছে। আমাদের সরকারের ভার্সন এক সময় জঙ্গিবাদ ছিল, এখন আমরা দেখছি যে আছে, তবে লোকাল আন্তর্জাতিক ভাবে কোনো জড়িত নয় ইত্যাদি ইত্যাদি। তো আমরা এক ধরনের সংশয়ের মধ্যে আছি, আমরা কতটুকু আছে আমাদের দেশে জঙ্গিবাদ, কতটুকু সিরিয়াস, কতটুকু সিরিয়াস না, এগুলো সাধারণত ওপেন সোর্সে জানা খুব ডিফিকাল্ট। কারণ আমরা যে ওপেন সোর্সে খবরাখবর পাচ্ছি তাতে সরকারের অবস্থানটা খুব ক্লিয়ার না বলতে গেলে, মানে কি ধরনের সমস্যার মোকাবেলা আমরা এখন করছি। তো সেক্ষেত্রে আমরা মানে আমার মতে আমরা ঠিক বা আমি খবর থেকে ঠিক নির্ণয় করতে পারছি না যে আমরা কোন স্টেজে আছি এখন। আমরা কি প্রিলিমিনারি স্টেজে আছি, না আমরা কি সেকেন্ডারি স্টেজে আছি, না আমরা ইন্টেন্স একটা জঙ্গিবাদ স্টেজে আছি। যাই হোক, হোয়াটএভার স্টেজে আমরা যাই থাকি না কেন, সরকার যতটুকু দেখাবেন বা দেখাচ্ছেন বা যতটুকু বলছেন তার বিয়ন্ড কি আছে, এটা অনুমানীয়। তো অনুমান ভিত্তিকে যদি বলি, বাংলাদেশের কতগুলো রিজনস, কতগুলো সিমটম আছে যে কারণে এখানে এই ধরনের, আমরা যেটাকে জঙ্গিবাদ বলি, এ ধরনের জঙ্গিবাদের উৎপত্তি বা রাইজ শক্তিশালী হওয়ার সম্ভাবনাটা কতখানি বেশি, সেই কারণগুলো যদি আমি প্রথমে দেখি, প্রথম দিকে যখন এটা একটা উৎপত্তি হয় আমাদের দেশে, যখন আফগান ফেরতরা আসে, তাদের অ্যাক্টিভিটি গুলো কখনোই কোনো সরকার মনিটর করেনি বা কেয়ারও করেনি। এবং সেই থেকে আমরা দেখলাম যে বিএনপি সরকারের সময় যখনই এই ধরনের কথাবার্তা উঠেছে তখনই তারা বলেছে না এই ধরনের কোনো কিছু নেই। পরবর্তীতে আবার আওয়ামী লীগের সময় আমরা শুনলাম যেখানে বাংলাদেশে প্রচুর জঙ্গিবাদ, এমনকি আইএস এর অস্তিত্বের কথা বলা হয়েছিল। তারপরে বাংলাদেশে যখন আরো কিছু কর্মকাণ্ড ইদানিং ঘটে গেল তখন আমরা দেখিনি। তো কথা হচ্ছে যে বাংলাদেশে সিমটম আছে, সিমটম কেন আছে, তার প্রথম কারণ হলো যে বাংলাদেশ একটি অত্যন্ত ছোট আয়তনের দেশে, কনসেন্ট্রেটেড প্রায় 90% 16 কোটির প্রায় 90% এখানে মুসলমানের বাস। এবং এরা আমি বলবো 95-96-98% হচ্ছে সুন্নি মুসলিম। কাজে এইখানে একটা বিরাট মুসলিম ইউথ ম্যান পাওয়ার এর পুল রয়েছে। দ্বিতীয় যে সিমটমটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক যোগাযোগ, আমাদের এখান থেকে প্রায় কোটিখানিক লোক মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছে। তৃতীয় যেটা আমাদের এখানে হচ্ছে, আমাদের এখানে অর্থনৈতিক বৈষম্য। চতুর্থ যেটা হচ্ছে সামাজিক রাজনৈতিক একটা বিশাল দ্বন্দ্বের ভিতরে আমরা আছি, একটা রাজনৈতিক ভ্যাকিউম বলেন, দ্বন্দ্ব বলেন, সেটার মধ্যে আছে, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে ইস্যুতে আমরা জাতিগতভাবে কয়েক ভাগে বিভক্ত। এবং সর্বশেষ হচ্ছে যেটা আমি মনে করি, বাংলাদেশের তরুণ সমাজের সামনে অনিশ্চয়তার কতগুলো জায়গা রয়েছে, বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজের সামনে। এখন এদের অনেকেই সমাজ থেকে এক ধরনের এলিমিনেটেড হয়েছে, মানে তারা সমাজের সাথে সম্পৃক্ত হতে পারছে না বিভিন্ন কারণে। তাদের সামনে ভবিষ্যৎ পরে বা আইকনিক কোনো ফিগার নেই বা ভবিষ্যতে কোনো নেই, পরে রাজনীতিতে তাদের কোনো উত্থান নেই, রাজনীতিতে তাদের কোনো অবদান নেই। যেই কারণে আপনি এখন দেখছেন যে বিশেষ করে উচ্চশিক্ষিত যাদেরকে আমরা বলি, সেই সমস্ত ইয়াং তরুণ ছেলে পেলে এই ধরনের অ্যাডভেঞ্চারের মধ্যে জুটছে। মাদ্রাসা লেভেলের ছাত্র আমরা অতি সহজভাবে বলি যে কমন মাদ্রাসা বা মাদ্রাসার ছেলে, বর্তমানে যে ধরনের টেরোরিজম আমরা দেখছি সেটা কিন্তু মাদ্রাসার এই স্বল্প শিক্ষিত ছেলেপেলের আওতার অনেক বাহিরে, আন্ডারস্ট্যান্ডিং এর অনেক বাহিরে। একটা মাদ্রাসার ছেলে কতখানি বা কম্পিউটারের সাথে যুক্ত, সে কতখানি বা হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা অন্যান্য মাধ্যম ব্যবহার করতে পারে, তার ইন্টেলিজেন্স কতখানি। তো কাজেই আমরা শুধু কথা হলে মাদ্রাসার কথা বলে আমরা অন্যান্য জায়গার অন্যান্য যে ইয়াং জেনারেশন ডিমোটিভেটেড মোটিভেটেড হচ্ছে বিভিন্ন কারণে, সেটা কিন্তু আমরা খেয়াল করছি না। এই কতগুলো জিনিস চ্যালেঞ্জ সরকারের সামনে আছে।
তো এই চ্যালেঞ্জগুলো আপনি শুরুতে যে কয়েকটি কারণ বললেন, 5টি কি 6টি, তো প্রথম দুটো যেটাই আমি বুঝতে পারলাম যে বাংলাদেশে এত মুসলিমের বাস, যেটা হয়তো আমরা চেঞ্জ করতে পারবো না। তারপর যেটা বলেন যে মধ্যপ্রাচ্যে প্রায় 1 কোটি মানুষ কাজ করে, এর মধ্যে মধ্যপ্রাচ্যে অনেক আছে, যেটাও আমরা আসলে পরিবর্তন করতে পারবো না। তো আসলে বাকি যেগুলো পয়েন্ট আপনি বললেন যে তরুণরা বিভিন্ন দিকে মোটিভেটেড হয়ে যাচ্ছে, আমার মনে হয় এইখানে কিছু কাজ করার আছে, তাই নয় কি?
হ্যাঁ, ডেফিনেটলি এখানে কাজ করার আছে। এখানে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ডিমোটিভেশনের কাজ হতে পারে, যেটা আমাদের এখানে অ্যাবসেন্ট। আমাদের এখানে এক্সট্রিম আইডিয়া, আমরা টু এক্সট্রিম কথাবার্তা বলি, সেকুলারিজম, এত এক্সট্রিম সেকুলারিজমের কথাবার্তা আমরা বলি, যেটা অনেক ছাত্র বা ছাত্রীদের তাদেরকে এক ধরনের এলিয়েনেট করে। আবার আরেক এক্সট্রিম হচ্ছে ধর্ম নিয়েও কিছু কিছু এমন এক্সট্রিম, যদিও হয়তো প্রকাশ্য হয় না, কিন্তু বিভিন্ন জায়গায় যে যেগুলো ধর্ম নিয়ে কথা হচ্ছে। সো আমরা একটা যে সোশ্যাল কন্ট্রাস্টের মধ্যে আছি, এটা বড় বিভ্রান্তিকর জায়গা, বিশেষ করে তরুণ শিক্ষিত সমাজের কাছে। তো এখানে আমার মনে হয় যে একটা সামঞ্জস্যতা দারুণ অভাব রয়েছে। আমরা দেখছি যে ব্লগার নামে কিছু লোক ধর্ম নিয়ে নানান ধরনের টিপ্পনী আলাপ আলোচনা করছে, যা হয়তো বাংলাদেশের বৃহত্তর সমাজে গৃহীত নয়। তাদের আবার সাপোর্ট করছে কিছু কিছু সংখ্যক লোক, তাদের বিরুদ্ধে কিছু লোক, এমনকি সরকারকেও স্ট্যান্ড নিতে হচ্ছে। কাজে আমরা একটা বাংলা কি বলবো, অ্যাম্বিভ্যালেন্ট সিচুয়েশনের মধ্যে আছি, দোদুল্যমান অবস্থায় আছি, যে আমরা অ্যাকচুয়ালি কি চাচ্ছি, আমাদের রাষ্ট্রটা কোন চরিত্রের রাষ্ট্র হবে, এটা কি ধর্মের অস্তিত্বখানে থাকবে, না এটা একটা সেকুলার বা ওয়েস্টার্ন সেকুলারিজম বলতে আমরা যা বুঝি ক্যাথলিক ওয়ার্ল্ড, সেরকম হবে। তো এটা একটা বড় ফ্যাক্টর যে আমরা এখনো কিছুই ঠিক করতে পারছি না, আমাদের চরিত্রের মধ্যে নাই। ন্যাচারালি যেহেতু এটা একটা 90% মুসলমানের দেশ, সেখানে ধর্ম একটা বড় ফ্যাক্টর, এই প্রভাবটা সমাজে এবং রাজনীতিতে থাকবে। এখন এটাকে কতখানি অ্যাকোমোডেট আমরা করতে পারবো কি পারবো না, এটা নিয়ে অফ লেট দারুণভাবে একটা বিতর্ক হচ্ছে, যে এই বিতর্ক সাধারণ মানুষকে ইনভলভ করছে না, এইখানে কিন্তু একটা বড় ভয়। এটা প্রথমত আমাদেরকে সামাজিকভাবে ডিসাইড করতে হবে যে কতখানি আমরা আপ টু হোয়াট এক্সট্রিম বোথ এন্ডে যাবো। দ্বিতীয়, আপনি আপনি জিজ্ঞেস করার আগে আমি আমি আপনাকে আরো ব্যাপারটা বলি। আর সবথেকে বড় বাংলাদেশে যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা দারুণ ভাবে রাজনৈতিক ভাবে বিভাজিত, এবং এই রাজনৈতিক বিভাজন কিন্তু কোনো আইডিওলজিক্যাল বিভাজন নয়, যে আইডিওলজির উপরে বিভাজন লেফট অর রাইট, নো, ইট ইজ উইদিন রাইট, উইদিন সেন্টার, উইদিন লেফট। এই যে বিভাজনটা, এই বিভাজনটা ক্ষমতায় অধিষ্ঠ থাকা এবং ক্ষমতা দখলের বিভাজন, সেখানে জাগতিক বিভাজন, সেখানে ফ্যাসিলিটিস, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি একটা বিরাট বিভাজন, বড় ধরনের আপনার বেনিফিশিয়ারি তৈরি হচ্ছে সমাজে, যারা এই রাজনৈতিক বিভাজনের কারণে, মানে রাজনৈতিক বিভাজন সব জায়গায় আছে, সব জায়গায় রাজনৈতিক মতভেদ আছে, কিন্তু আমাদের এখানে যেভাবে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে, সেখানে প্রচুর লোক এলিয়েনেটেড হওয়ার সম্ভাবনা আছে, এবং এই বিভাজন যে যে স্পেস তৈরি হয়েছে, এই স্পেসে এই ধরনের সংগঠনের পুনরুজ্জীবিত হওয়া অথবা সংগঠিত হওয়া, এবং সংগঠিত হয়ে তাদের যে ধরনের কার্যক্রম উদ্দেশ্য সাধনের জন্য যে কাজ করতে হয়, তা সংগঠিত করা খুব সহজ। আমরা ইদানিং কয়েকটা ইস্যুতে দেখলাম যে ঘটনা ঘটার আগেই এটা একটা রাজনৈতিক কালারে চলে গেছে, যা এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য হচ্ছে না মানুষের কাছে।
আমরা আবার ওই যদি প্রথম দিকে আসি, যে আপনার যে শিক্ষিত তরুণদের মধ্যে জনসচেতনতা গড়ে তোলা বা এই বিষয়ে আপনি একটা হয়তো কর্মসূচির কথা বলছিলেন যে এটা করতে হবে, তো সেটা কিভাবে সম্ভব, সেটা কি আপনি কোনো কথা?
সেটা শুনুন, সেটা তো কুইক সলিউশন তো হবে না, কুইক সলিউশন দেওয়া সম্ভব না।
জি, কাজটা শুরু করতে হবে।
বলতে পারবো না, তবে আমি যেটা লক্ষ্য করেছি এবং আমি কয়েকবার কয়েক বছরে বলেছি, যে আমরা আমাদের ইউনিভার্সিটি গুলোতে বা কলেজ গুলোতে আমরা কোনো ধরনের এগুলো নিয়ে আলোচনা করি না, খোলাখুলি আলোচনা হয় না, একটা শিক্ষণীয় বিষয়ে খোলাখুলি আলোচনা হয় না, ধর্ম নিয়ে খোলাখুলি আলোচনা হয় না, সেকুলারিজম আলোচনা হয় না, সেকুলারিজম ধর্মের মধ্যে কোনো ক্ল্যাশ আছে নাকি, এগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো আলোচনা হয় না। বা বস্তুত পক্ষে দেখুন, মানে ইউনিভার্সিটিতে যাওয়া ছাড়া আপনি আগে যেরকম ছোট ক্লাস থেকে উপর পর্যন্ত ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান এবং পৌরনীতি বা পলিটিক্যাল সায়েন্স পড়ানো হতো, সেরকম কিন্তু এখন আপ টু SSC তেমন কিছুই পড়ানো হয় না। সব কনডেন্সড হয়ে গেছে। কাজেই আপনি এই ইয়াং ছেলেগুলো যে বনজগতে এটা প্রবেশ করাতে না পারেন, যেগুলো কি সেপারেশনটা কি কেন দরকার, ধর্ম কতখানি যেতে হবে, মানুষের জীবনে কতখানি প্রভাব আছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের কোনোই আলোচনা হয় না, কোনো শিক্ষা ব্যবস্থাতে এগুলো নেই, ইউনিভার্সিটিতে স্পেশালাইজ হয়ে গেছে। তো এইখানে আমার মনে হয় যে একটা মোটিভেশনের যে বিষয়টি, সেটা আপনি জাতীয়বাদ মোটিভেশন বলুন অথবা সামাজিক মোটিভেশন বলুন, দারুণ ভাবে অ্যাবসেন্ট। যে কারণে আমরা দেখি যে এটাকে মোটিভেট করা যাচ্ছে না, বরং দে আর গেটিং মোটিভেটেড বাই ইন দ্য রং ডাইরেকশন।
আর আরেকটা বিষয় যেটা বলি, যে আপনি যেটা বলছিলেন যে মাদ্রাসার ছেলেদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এখন যেই ধরনের অপরাধগুলো হচ্ছে সেটা হয়তো তাদের পক্ষে করা সম্ভব না, কিন্তু কোনো শিক্ষিত ব্যক্তি যদি তথ্য সংগ্রহ করে তাদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করে বা যেটা হচ্ছে বলে মনে হয়, সেটা তো সম্ভব নাকি?
হ্যাঁ, ডেফিনেটলি সে সম্ভব। আমাদের দেশে ধরুন মাদ্রাসা কোথায়, গ্রামগঞ্জে, কারা এরা? এরা সমাজে অত্যন্ত নিম্ন আয়ের মানুষ, গরিবের ছেলে থেকে, যেখানে লিল্লা বোর্ডিং দুটো খাওয়া পাওয়া যায় পাঠিয়ে দেয় কৃষকের ছেলে, সেটা তার ছেলেকে ওখানে টেরোরিজম মোটিভেটেড হতে পাঠায় না, সে পাঠায় তার ছেলেপেলে, এবং এই ছেলেপেলেকে আপনি ডেফিনেটলি কনভার্ট করতে পারেন। ফুট সোলজার আর অলওয়েজ রিকোয়ার্ড, এরা ফুট সোলজারের কাজ করে, এরা কোনো কোনো পরিকল্পনাকারী অথবা আপনার হাইটেকের কাজ হতে করে না, এরা ফুট সোলজারের কাজ করে, এরা এতে বোমা মারবে, আত্মঘাতী হবে, এই সেই ট্রেনিং তাদেরকে দেওয়া সম্ভব। কিন্তু এ পর্যন্ত গত গত কতগুলো বছরে রাষ্ট্র এই ব্যবস্থাকে আধুনিকায়নকরণের কথাবার্তা বলেছে, কিন্তু কিছুই হয়নি। আমার কথা হচ্ছে যে এর প্যারালাল আমরা কি কি অফার করতে পারছি, যে গরিব মা বাপ তার ছেলেকে এখানে পাঠায়, সে দুটো কারণে পাঠায়। একটা হচ্ছে যে অন্তত তারা মনে করে কোরআন শিক্ষা হলো একটা শিক্ষা, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্রায় ওখানে ফ্রি খাওয়া দাওয়া পাওয়া যায়, দুপুর পর্যন্ত থাকলে লাঞ্চ খাওয়ায়, সকালবেলা নাস্তা খাওয়ায়, যারা ছেলেগুলো বোর্ডিং এ থাকে তাদেরকে তিন বেলা খাওয়া যায়। এই জিনিসটা কিন্তু আমাদের কোনো সরকারি সাবস্টিটিউট করতে পারে নাই, যেই কারণে আপনি দেখবেন যে মাদ্রাসার পপুলারিটি, মাদ্রাসার চাহিদা সাধারণ গরিব মানুষের কাছে অনেক বেশি। আমরা মনে করি মাদ্রাসা পড়ে কি হবে, সে কিন্তু তা মনে করে না। সে মনে করে আমার ছেলেরা যদি পাঁচ ক্লাস পর্যন্ত মাদ্রাসা যাই পড়ুক, সে তো ফিরে এসে আমার সাথে হাল চালাবে, না হয় শ্রমবাজারে শ্রম কায়িক শ্রম দেবে, সে তো ওখানে মাস্টার ডিগ্রি করার জন্য তাকে পাঠাচ্ছে না। কিন্তু এটাই আমরা আমাদের কোন সরকারই অ্যাড্রেস করেনি, প্যারালাল কোনো কিছু তৈরি করতে পারেনি, যেই কারণে আমরা মাদ্রাসার বিস্তারকে রোধ করতে পারছি না। এই ধরনের মাদ্রাসা আছে যেগুলো অনেক ভালো কোয়ালিটির মাদ্রাসা আছে, কিন্তু কমই মাদ্রাসাগুলো নিয়ে যেগুলো আমরা এত কথা বলি, আমরা কিন্তু কোনো সলিউশন দিতে পারিনি পর্যন্ত, এটা একটা বড় ফ্যাক্টর।
আচ্ছা, সেটার মানে সলিউশনটা কি ইচ্ছাকৃত ভাবে দিতে পারি নাই নাকি আমরা বিষয়টা জানি না সরকার কেন?
না, আমি জানি না বলবো না, কারণ আমি তো আর আমি যদি ক্ষুদ্র মানুষে এতটুকু বুঝতে পারি তাহলে আমাদের যারা সরকার প্রচলন করছে তারা বুঝতে পারে। এখানে বিশাল একটা সদিচ্ছার অভাব রয়ে গেছে, সদিচ্ছাও যেমন তেমনি কার্যকর কোনো কিছু করা যাচ্ছে না, বিকজ এত পলিটিসাইজেশন হয়ে গেছে নিচের থেকে উপর পর্যন্ত, যে এই বিষয়গুলো আপনার নির্মোহভাবে কোনো সরকার করতে পারছে না। আপনি প্রাইমারি স্কুলের ওগুলো অবস্থা দেখুন, একসময় বলা হলো যে প্রাইমারি স্কুলে লাঞ্চের ব্যবস্থা করা হবে, টিফিনের ব্যবস্থা করা হবে, আপনি খোঁজ নিয়ে দেখুন এইসব টাকা পয়সা তো সব লুটপাট হয়ে যাচ্ছে। এইখানে গুড গভর্নেন্সের দারুণ অভাব, এই গুড গভর্নেন্সের অভাবের কারণে এই এই পরিকল্পনা থাকলেও সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না, বরং এটার উল্টা এফেক্টগুলো হচ্ছে। মানুষ দেখছে যে কিভাবে চুরি চামারি হচ্ছে, কিভাবে করাপশনটা হচ্ছে। আমাদের গুড গভর্নেন্স বলতে আমাদের লোকাল কাউন্সিলের যে সমস্ত গভর্নেন্স যতটুকু দেওয়ার কথা সেটুকু কিন্তু দিতে পারছে না, যার কারণে এই আপনার এই প্রোগ্রামগুলো সব সরকারই একটা করে প্রোগ্রাম নেয়, সেই প্রোগ্রামগুলো মাদ্রাসাকে রিপ্লেস করতে পারছে না। আমার মনে হয় যে মাদ্রাসার যে এডুকেশন সেটার সাথে যদি প্রাইমারি এডুকেশনকে একত্র করে যেভাবে মাদ্রাসা ফ্যাসিলিটি দেয় সেভাবে যদি দেওয়া হয়, এবং যদি ঝরে যায় ঝরে যাক, কিন্তু তাকে ওই মাদ্রাসার শুধুমাত্র মাদ্রাসা কারিকুলামের মধ্যে দিয়ে তাকে একটা মোটিভেশন করানোর জন্য, যারা মাদ্রাসাতে পড়াচ্ছে তারাই বা কারা, তা তো কোনো সরকারের পয়সা নয়, সরকারের লোক নয়, তারা তাদের মতো করে পড়াচ্ছে, সেখানে কত ধরনের লোক থাকতে পারে। আমার মনে হয় একটা ব্যাপক আলোচনার প্রয়োজন আছে, এবং যদি সরকার আন্তরিক হয় এই বিষয়ে এবং যদি সেভাবে এটাকে বাস্তবায়ন করতে পারে, তাহলে হয়তো লং রান আমরা হয়তো এই মাদ্রাসা রিপ্লেসমেন্টটা করতে পারবো, আদারওয়াইজ নট পসিবল।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মাদ্রাসায় যে সুবিধাগুলো দিতে পারছে, মাদ্রাসাগুলো পারছে, সেগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দিতে পারছে না, সেজন্যই আসলে
না পারছে না।
আচ্ছা,
হয়তো আপনি মনে করেন ব্র্যাক এই ধরনের বড় বড় এনজিও বি একটা জায়গায় দিতে পারছে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট।
কিন্তু মাদ্রাসাগুলো কিভাবে পারছে আসলে?
মাদ্রাসা ফিলান্থ্রপিস্ট, এই যে মাদ্রাসা একটা গ্রামে একজন টাকা পয়সার লোক 10-12টা ছেলেকে রাখছে, তারা খাচ্ছে, তাদের কিছু পয়সা দিচ্ছে, আরো কিছু পয়সা তো মাদ্রাসার নাম করে এই এই এইগুলো বিভিন্ন ফিলান্থ্রপিস্ট ডোনেশন আসছে মিডল ইস্ট থেকে, যারা মিডল ইস্ট থেকে টাকা দিচ্ছে তারা তো ডাকাতখানা থেকে দিচ্ছে, তারা তো আপনাকে এই জঙ্গি তৈরি করার জন্য টাকা দিচ্ছে, দ্যাট ইজ অ্যাবসলুটলি ফ্যালাসিয়াস চিন্তা ভাবনা। তারা দিচ্ছে যে গরিব মানুষের ছেলে পড়ে লেখাপড়া করছে, ঠিক আছে কোরআন পাঠ করুক, সেটাও একটা লেখাপড়া।
কিন্তু তার মানে কি আপনার মাদ্রাসা কর্তৃপক্ষও টাকা পাচ্ছে কি, তারা সেটা ঠিক মতো কাজে লাগাচ্ছে, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যারা টাকা পাচ্ছে সরকারের কাছ থেকে তারা ঠিক মতো কাজে না লাগিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, বিষয়টা কি এরকম?
আমি বলবো যে মাদ্রাসার যে সমস্ত টাকা পয়সা গুলো আছে
জি,
এগুলো বেশিরভাগই দেখেন ফিলান্থ্রপি, যে হয়তো আমি কিছু দিয়ে আসলাম
জি,
আমি হয়তো টাকা দিলাম না, আপনি খোঁজ নিয়ে দেখবেন এসব মাদ্রাসা অনেকে চাল দেয়, অনেকে চাল সাপ্লাই করে, কেউ ডাল সাপ্লাই করে, কেউ চিনি সাপ্লাই করে, মনে করে যে মাদ্রাসা ছেলেগুলো গুলো পড়ালে কোরআনের দ্বারা পড়বে আমার সওয়াব হবে। এটা এটা গ্রাম ভিত্তিক, মানে এটা আপনি প্রতি গ্রামের আশেপাশে একটা দুটো করে মাদ্রাসা মক্তব পাবেন, আর মসজিদের মধ্যে একটা মাদ্রাসা আছে, মসজিদ কা মাদ্রাসা, সেখানে লোকজন সবাই কিন্তু গ্রামের লোকজন কিছু কিছু কন্ট্রিবিউট করে
জি, এবং ওই টাকাটাই তারা ঠিক মতোই ব্যবহার করছে প্রাথমিক,
মানে আমি বলবো যে মানে চুরি চামারি ওখানে হয় না তা না, হয় ডেফিনেটলি, কিন্তু মোটামুটি এটা একটা ভালো একটা ব্যবস্থাপনা চলে আসছে।
আচ্ছা, মাদ্রাসায় ব্যবস্থাপনা তার মানে ভালো আর কি?
হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি, নেটওয়ার্কটা ভালো বলে আমি মনে করি, কারণ আমি দেখি যদি বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে নুকর্নায় গেলে আমি দেখি যে ছোট ছোট মসজিদের পাশে মাদ্রাসা একটা ঘর, সেখানে ছেলেগুলো আছে, খাওয়া দাওয়া করছে, লেখাপড়া করছে, তো ছোট ছোট ছেলেগুলো, তো এইটা কিন্তু আমরা আমাদের সরকার এই জায়গাটা রিপ্লেস করতে পারেনি।